fear. The real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান্দা হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোড 13তম আয়োজনে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে ভয়ের শিহরণ বইটি আমরা এবার অমর একুশে বইমেলায় প্রকাশ করেছিলাম। এই ভয়ের শিহরণ নামটি কিন্তু আপনাদের কাছ থেকেই আমরা সংগ্রহ করেছিলাম। আপনাদের পাঠানো বিভিন্ন প্রস্তাবিত নামগুলো থেকে আমরা একটা ভোটের আয়োজন করেছিলাম, সেখান থেকে সর্বোচ্চ ভোট যে নামটি পেয়েছিল সেই নামটি আমরা ভয়ের শিহরণ এই নামটি পেয়েছিলাম, আর সেটি এই বইয়ের নামকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। অমর একুশে বইমেলা শেষ হয়ে গেলেও রকমারিতে কিন্তু বইটি আপনারা পাবেন। তার জন্য গুগলে গিয়ে রকমারি লিখে সার্চ করবেন, রকমারির ওয়েবসাইট সামনে চলে আসবে। সেই লিংকে ঢুকে দেখবেন যে রকমারির ওয়েবসাইটেই আর একটা সার্চ অপশন আছে সহজে বই খুঁজে পাওয়ার জন্য। সেখানে ভয়ের শিহরণ নামটি লিখলেই এই বইটি আপনাদের সামনে চলে আসবে, সেখান থেকে আপনারা অনায়াসেই অর্ডার করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আর কথা বাড়াবো না, আজকের এই হরর নাইট এপিসোডের 13তম আয়োজনের ঘটনাতে চলে যাব, যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তার নাম ইয়ারিসু জান্নাত ইয়া, তার ডাক নাম ইয়ামুনি। উনি বর্তমানে নবম শ্রেণীতে অধ্যয়ন করছেন। উনি ওনার মা এবং মামার অনুমতি নিয়ে ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি নওগাঁ জেলার মহাদেবপুর থানার চান্দা আলীপুর এবং জন্তিগ্রাম সংলগ্ন, এটি খুব পরিচিত একটি ঘটনা। তো ঘটনাটি শোনার পর আপনারা একটা অদ্ভুত অনুভূতি পাবেন, সেটি হলো জিন না, মানুষের উপরই আপনাদের বিরক্ত লাগতে বাধ্য হবে। চলুন মূল ঘটনাতে চলে যাই। এই ইয়ামুনিয়াপুর মামা, ওনার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান। তো উনি মূলত টোটাল ঘটনাটা প্রকাশের জন্য ইয়ামুনিয়াপুকে দিয়েছিলেন। তো চলুন মূল ঘটনায় যাব। এই ঘটনার কেন্দ্রীয় চরিত্র যিনি, তিনি একজন মাওলানা সাহেব, তার নাম সাজ্জাদুর রহমান সাজু। সাল 2006। এই যে সাজু হুজুর, উনি দীন ইলমের ক্ষেত্রে কিন্তু খুব গভীর জ্ঞানওয়ালা একজন ব্যক্তি। জন্তিগ্রামে ওনাদের মসজিদের ইমাম সাহেব ছিলেন। গ্রামবাসীদের প্রতি তিনি খুবই ভালো ব্যবহার করতেন, সবাই তাকে ভালোবাসত, ছোট বড় সকলের সাথে এই সাজু হুজুরের খুব ভালো সম্পর্ক ছিল। ফজরের নামাজের পর মসজিদে মক্তব পড়াতেন, অনেকেই পড়তে যেতেন। এই যে মেহেদি হাসান মামা যিনি, উনিও সেখানে পড়তে যেতেন। তো এই যে সাজু হুজুর, ওনারা ছিলেন চার ভাই, তিনি ছিলেন সবার বড়, পরিবারের দায় দায়িত্ব ছিল তার উপরে। আর উনি খুব চমৎকার বক্তব্য দিতে পারতেন। ওনার বক্তব্য বা বয়ানে, তার কথায় পুরো এলাকা জুড়ে তার সুনাম কিন্তু ছড়িয়ে পড়ে। কিন্তু উনি কিন্তু অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় ছিলেন না। কিভাবে আরেকটু সচ্ছলতা পাওয়া যায়, এই জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন হক হালাল পদ্ধতিতে যেন আরেকটু উপার্জন করা যায়। তো উনি খুব সস্তা দামে পার্শ্ববর্তী গ্রাম চান্দা আলীপুরের একটা পুকুর লিজ নিয়েছিলেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য পুকুরটি ভাড়া নিয়েছিলেন খুবই স্বল্প মূল্যে। খুব স্বল্প মূল্যে পাওয়ার পেছনে একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে ওই পুকুরে এ যাবৎ কাল পর্যন্ত কেউ লিজ নিয়ে মাছ চাষ করতে পারেনি। কেন পারেনি? ভয়ের কারণে। সবাই বলে ওই পুকুরে নাকি জিনের সমস্যা রয়েছে, ভয়ে সন্ধ্যার সময় ওই পুকুরের আশেপাশ দিয়ে কেউ যেত না। কিন্তু এই সাজু হুজুর, উনি একজন মাওলানা সাহেব আবার মসজিদের ইমাম, বলে রাখা ভালো উনি টুকটাক কবিরাজি জানতেন, মানুষকে রুকিয়া করাতেন। আল্লাহর অশেষ রহমতে এমন এক ব্যাপার ওনার মধ্যে ছিল, কোন অসুস্থ ব্যক্তি বা জিনে আসর করা কোন ব্যক্তি যদি ওনার কাছে আসতেন, উনি দোয়া দরুদ পড়ে ফু দিতেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যেত। অধিকাংশ রোগী তার কাছে এসে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যেতেন। তো ওনার কাছে কোন পুরুষ রোগী যদি আসত, তার চোখে এবং মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া পড়তেন এবং ফু দিতেন। আর মহিলা রোগীদের কাছে, যখন মহিলা রোগীদের ওনার কাছে আনা হতো, তখন উনি গায়ে হাত দিতেন না, শুধু দূর থেকে ফু দিয়ে দিতেন, আল্লাহর রসের সহমতে ভালো হয়ে যেত তারা। তো যাই হোক, ওনার মধ্যে এই জিনিসগুলো, ভালো গুণগুলো ছিল, আল্লাহ ওনাকে অনেক ভালো একটা সম্মানিত জায়গায় নিয়ে গিয়েছিলেন। তো উনি ওই পুকুরটা লিজ নিয়েছেন, ওই পুকুরটার নাম ছিল দেমা, মানে দেমা পুকুর। পুকুরে তিনি মাছ চাষ করছিলেন, কয়েক মাস কোনো সমস্যা হয়নি, খুব ভালো মতো উনি মাছ চাষ করছিলেন। যথারীতি মাছ তোলার যখন সময় হলো, প্রচুর পরিমাণে মাছ পাওয়াও গেল। প্রথমবার মাছ তোলার পর উনি এই মেহেদি মামার চাচাকে, মেহেদি মামার আব্বাকে কিছু মাছ উপহার স্বরূপ পাঠিয়েছিলেন। তো এই সাজু হুজুরের সাথে তো সকলের সম্পর্ক ভালো ছিল, আর এই মেহেদি মামার চাচা আব্বা ওনাদের সাথেও খুব ভালো সম্পর্ক ছিল, এই জন্য মাছ উপহার স্বরূপ পাঠিয়েছিলেন আর কি। আর এই মেহেদি মামার চাচা একজন আলেম মানুষ, সেই সাথে এই চান্দা আলিপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন। তো যাই হোক, মাছেও কোনো সমস্যা নাই, মাছ ধরতে গিয়েও কোনো সমস্যায় উনি পড়েন নাই কখনোই। তারপর বেশ অনেকদিন কেটে যেতে শুরু করলো, উনি তো আগের মতোই মাছ চাষ চালিয়ে যাচ্ছিলেন ওখানে। তো একদিন রাত্রে উনি রাতের বেলা গিয়েছিলেন পুকুর দেখার জন্য, নর্মালি যেতেন না ওখানে। তো ওখানে যখন উনি গিয়েছেন, চাঁদের আলোকে, চাঁদের আলোতে উনি দেখেন যে পুকুরের ঠিক মাঝখানে একটা নৌকা আকৃতির কিছু একটা একদম মাছ পুকুরে চকচক চকচক করছে। দূর থেকে দেখে মনে হচ্ছে ওই নৌকার উপর দুটো বাচ্চা বসে আছে। তো তিনি নিশ্চিত হওয়ার জন্য সামনে এগিয়ে গিয়ে আড়াল থেকে দেখতে থাকেন ব্যাপারটা আসলে কি হচ্ছে। তিনি দেখলেন একটা ছোট সাইজের সোনার নৌকা, তাতে দুটো বাচ্চা খেলা করছিল, গান করছিল, ওদের শরীরও চকচক করছিল। আর এই বাচ্চা দুটো দেখতে খুবই সুন্দর চেহারা। উনি খুব সহজে বুঝতে পারলেন যে আসলে এই নৌকাটা কিসের, এই নৌকার উপরে এরা কারা আছে। যেহেতু উনি রুকিয়া করতেন, জিনেধারা রুগীরও ট্রিটমেন্ট করতেন, আর উনি যখন ওই বাচ্চা দুটোকে দেখছিলেন, এই বাচ্চা দুটোর মধ্যে একটা জিনিস উনি খেয়াল করেন, সেটা হলো এই বাচ্চা দুটো একটা ছোট সোনার মূর্তি নিয়ে খেলা করছিল, খুবই চমৎকার একটা স্বর্ণের মূর্তি। ওই মূর্তির গায়ে আবার চকচকে কিছু পাথর বসানো ছিল। তো উনি এসব কিছু না দেখে চুপচাপ চলে যাচ্ছিলেন, মানে দেখেছিলেন আর বেশি কিছু না দেখে চলে যাচ্ছিলেন আর কি। যাওয়ার সময় হঠাৎ একটা দমকা বাতাস উনি অনুভব করেন, আর সাথে সাথে শোনেন কেউ একজন তাকে বলছে, সাজু হুজুর তুমি এখানে মাছ চাষ করছো করো, কিন্তু ভুল করেও আমার বাচ্চা এবং ওদের হাতে থাকা ওই খেলনা মূর্তিটির দিকে কিন্তু তাকিও না, তুমি তোমার মতো মাছ চাষ করছো করো, আমরা আমাদের মতো থাকব, তোমার কোনো ক্ষতি হবে না, তোমাকে আমাদের ভালো লাগে, তুমি মানুষদেরকে সাহায্য করো, তাই তোমাকে এখানে মাছ চাষ করতে দিয়েছি, অন্য কাউকে কিন্তু এখানে মাছ চাষ করতে আমরা দেইনি, শুধু আমার বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে, যে অন্য লোকজন আসলে আমার বাচ্চাদের ক্ষতি হতে পারে, কিন্তু তুমি ভালো মানুষ, তোমার দ্বারা আমাদের কোনো ক্ষতি হবে না এটা আমরা নিশ্চিত, তোমাকে তো আমরা কিছু করবই না, উল্টো তোমার মাছেরও দেখাশোনা করব, কেউ তোমার মাছ চুরি করতে পারবে না বা তোমার মাছেরও কোনো ক্ষতি করতে পারবে না, যাও বাড়িতে যাও আর আমার কথাগুলো মনে রেখো। তো এই আওয়াজ কিন্তু এখানেই শেষ হয়। সাজু হুজুর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন, উনি ভয় পাননি, উনি এই কথাগুলো শুনে বাড়ির দিকে রওনা দেন। আসলে যেই আওয়াজটা ভেসে এসেছিল অন্ধকারে, মূলত এটি ছিল একটা জিনের আওয়াজ, আর এই জিনটারই দুটো বাচ্চা ওখানে খেলাধুলা করছিল, তবে এরা ছিল হিন্দু সম্প্রদায়ের জিন। তো সাজু হুজুর বাড়িতে ফেরত যান, তবে সেদিন রাত্রে উনি আর ঘুমাতে পারেন না, এপাশ ওপাশ করেন না, সারা রাত ভাবেন ওই স্বর্ণের মূর্তিটার কথা, আর তার মনে আস্তে আস্তে করে লোভ জন্ম নেয়। তিনি চিন্তা করেন এত সুন্দর একটা মূর্তি না জানিয়ে দাম কত, মনে হয় কোটি কোটি টাকা দাম হবে, একবার যদি হাতিয়ে নিতে পারি তাহলে আমার আর কোনো অর্থ সংকট থাকবে না, আমি তো অনেক ধনী হয়ে যাব। তো উনি পরের দিন পার্শ্ববর্তী আরাক গ্রামের একটা বড় কবিরাজের কাছে যান, তবে সেই কবিরাজের নাম প্রকাশের অনুমতি পাওয়া যায়নি, এবং তার যে গ্রাম ওই গ্রামের নাম প্রকাশ করার অনুমতি পাওয়া যায়নি, এই জন্য এই ইয়ামুনি আপু প্রকাশ করেননি। তো সেই কবিরাজও ছিলেন অনেক নাম করা এবং একজন দক্ষ কবিরাজ। ওখানে গিয়ে এই সাজু হুজুর ওই কবিরাজকে সব কথা খুলে বলেন এবং জিজ্ঞেস করলেন কিভাবে ওই মূর্তিটাকে পাওয়া যাবে। তখন ওই বড় কবিরাজ সাজু হুজুরকে একদম ডিরেক্ট নিষেধ করে দেন, সাজু এটা কিন্তু ঠিক হবে না, প্রথমত তুমি একজন আলেম মানুষ, ইমাম মানুষ, কত লোক তোমাকে ভালোবাসে সম্মান করে, তুমি এত বড় অন্যায় কাজ করতে পারো না। আর দ্বিতীয়ত তুমি যদি এটা চেষ্টা করো তাহলে তোমার কিন্তু অনেক বড় ক্ষতি হবে, কারণ ওই পুকুর জিনদের একটা আদি বসতি, আর ওখানে হিন্দু সম্প্রদায়ের জিনেরা থাকে, ওরা ভালো জিন, নিজেদের নিরাপত্তার কারণে মানুষকে ওরা একটু একটু ভয় দেখালেও কখনো মানুষ বড় ধরনের ক্ষতি শিকার হয়েছে ওদের দ্বারা এমন কোন নজির পাওয়া যায় না। ওরা অত্যন্ত শক্তিশালী হওয়ার পরও মানুষের উপর ওরা কখনোই তাদের শক্তি প্রয়োগ করেনি। সুতরাং এই ভালো জিনগুলো যদি রেগে যায় তাহলে কিন্তু খুব খারাপ হবে পরিণতি, তুমি খবরদার এই পাপ কাজ করতে যাও না। ওই কবিরাজ এই সাজুজুরকে খুব ভালো করে বুঝিয়ে না করে দেন। এরপর কিছুদিন সাজু হুজুর চিন্তা ভাবনা করেন, কিন্তু লোভ তার মনে পেয়ে বসেছে। এরপরে রাতের বেলা ওই পুকুর ঘাটে গিয়ে উনি থাকা শুরু করেন। বেশিরভাগ খেয়াল করতেন ঠিক বারোটার পর দুটো বাচ্চা এবং মূর্তি সহ ওই নৌকাটি মাছ পুকুর থেকে ঝপাত করে উদিত হতো। বাচ্চা দুটো খেলা করত, বাচ্চা দুটো সাজু হুজুরের দিকে খুব একটা খেয়াল করত না, বা খেয়াল করলেও ভ্রুক্ষেপ করত না, কারণ জানতো যে সাজু হুজুর তাদের ক্ষতি করবে না। সাজু হুজুর দূরে দেখতেন, উনিও চুপচাপ বসে থাকতেন। উনি খেয়াল করতেন রাত 3:30 কি 4:45 দিকে আবার ঠিক মাছ পুকুরে ওই নৌকাটি ওই বাচ্চা এবং মূর্তি সহ ডুবে গেল। যত যাই হোক, এসবের মধ্যে এই সাজু হুজুরের নজর ছিল শুধু ওই দামি মূর্তিটির দিকে। বড় কবিরাজের নিষেধ থাকা সত্ত্বেও সাজু হুজুর তার কাছে থাকা কিছু অনুগত জিনদেরকে বলেন ওই মূর্তি সম্পর্কে তথ্য আনতে। তো জিনেরা তার কথা মতো সব তথ্য নিয়েও আসে, এসে সাজু হুজুরকে বলেন হুজুর আপনি ওই মূর্তিটাতে কখনোই হাত দিবেন না, ওটা ওই হিন্দু জিনের বংশ পরম্পরায় পাওয়া একটা সম্পদ, যেটা বহু আদিকাল থেকে ওই বংশের এক এক করে সব জিনেরা পেয়ে এসেছে এবং ভবিষ্যতেও পাবে। অর্থাৎ ওই জিনের বাচ্চাদের ভবিষ্যৎ সন্তানরা আবার উত্তরাধিকার সূত্রে ওই মূর্তিটা পাবে, ওটা ওরাও কোনো মানুষকে দিতে পারবে না, মানুষেরও উচিত না ওদের কাছ থেকে ওটা কোনোভাবে হাতিয়ে নেয়া, ওটা ওদের কাছে অনেক সম্মানিত এবং মূল্যবান সম্পদ, কারণ এটা ওদের বংশের স্মৃতি এবং বংশের ঐতিহ্য, এটা ওদের বংশের একটা পরিচায়ক, ওটা যদি আনতে যাওয়া হয় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। সাজু হুজু তার অনুগত জিনদের কথা কানেই লাগান না। গভীর রাতে টানা কয়েকদিন যাবৎ পুকুরের ধারে উনি পবিত্র কোরআন এবং তার জানা অন্য সব প্রক্রিয়ার মাধ্যমে সাধনা শুরু করেন। এরকমই একদিন তিনি তার প্রক্রিয়া শেষে বাড়ি যাওয়ার সময় লক্ষ্য করেন হঠাৎ চারদিক থেকে দমকা বাতাস শুরু হয়েছে, আর উনি পেছন থেকে একটা আওয়াজ শুনতে পান। তাকে বলা হয় সাজু হুজুর তুমি যে কোরআনের বরত্ব দেখাচ্ছ সেই কোরআন নিয়ে কিন্তু তুমি তার অপমান করো না, কোরআন কোনোদিন কোনো খারাপ কাজের জন্য নয়, যদিও আমরা হিন্দু জিন তারপরেও কোরআন একটি সম্মানিত কিতাব, এই কিতাব কোনো খারাপ কাজে উৎসাহ দেয় না, ভালো কাজে উদ্বুদ্ধ করে, তুমি কিন্তু তোমার ধর্মের এই পবিত্র কোরআন খারাপ কাজে ব্যবহার করছো, সাজু হুজুর কাজটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি ভাবো। সেই হিন্দু জিনটি সাজু হুজুরকে এতগুলো সুন্দর সুন্দর নীতি কথা বললেন, এসব কাজ করতে নিষেধ করেন, কিন্তু সাজু হুজুরের মনে যে লোভ ধরে গেছে এই লোভ তাকে আর ছাড়ে না। এত অনুরোধ করার পরও সাজু হুজুর কিন্তু ওই জিনের কথা শোনেন নাই। উনি ওনার যে অবস্থা, উনি একজন ইমাম, একজন আলেম, আল্লাহর একজন পছন্দনীয় বান্দা, উনি এই জিনিসগুলো আসলে ভুলতে থাকেন এবং ভুলে গিয়ে উনি নানা সাধনা শুরু করেন, যে সাধনাগুলো ইসলাম সমর্থন করে না। এই সাধনার মাধ্যমে অনেক শক্তিশালী জিনগুলোকে উনি বশীভূত করে ফেলেন, যার মাধ্যমে অন্য কোন জিন সহজে তার সাথে পেরে ওঠে না। তো একদিন কি হয়েছে, তিনি কিছু কবিরাদি সরঞ্জাম প্রস্তুত করে ওই পুকুরের সামনে গিয়ে তার প্রক্রিয়া শুরু করেন। তিনি বিভিন্ন দোয়া পড়ে বিভিন্ন রিচুয়াল করে জিন হাজির করান। তখন সেখানে একদল শক্তিশালী জিন এসে হাজির হয়। তখন ওই সাজহুজুর ওই একদল জিনকে হুকুম করেন পুকুরে থাকা ওই হিন্দু জিনদের সাথে লড়াই করে ওই মূর্তিটি নিয়ে আসতে। তখন ওই জিনগুলো ওই মূর্তিটা নিয়ে আসতে অস্বীকার করে। তারা বলে, না, এটা ভয়ানক একটা অন্যায় কাজ, এই কাজটা করা যাবে না, এবং সাজহুজুর তুমি এই কাজটা থেকে বিরত থাকো, কারণ আমাদের সম্প্রদায়ের এত বড় ক্ষতি আমরা নিজেরা করতে পারি না, আর তাছাড়া ওরা তো ভালো, ওদের কাছ থেকে এরকম একটা অন্যায় জিনিস আমরা করব ওদের সাথে, এটা হতে পারে না, কারণ আমাদেরকেও আমাদের সম্প্রদায় জবাবদিহি করতে হবে, এই কাজটা করা যাবে না। এই সমস্ত কথা শুনে সাজহুজুর উনি বিভিন্ন দোয়া দুরুদের মাধ্যমে ওই জিনগুলোকে শাস্তি দিতে থাকেন। এক পর্যায়ে ওই জিনগুলোকে তাদের ইচ্ছার বিরুদ্ধে ওখানে যেতে বাধ্য করেন এবং উনি বলে দেন, মূর্তি না নিয়ে যদি তোমরা আসো তাহলে তোমাদের পরিণতি কিন্তু ভালো হবে না। শেষ পর্যন্ত ওই জিনগুলো যখন বুঝতে পারে যে যদি মূর্তি আনতে যাওয়া না হয় তাহলে এই সাজহুজুর তাদেরকে হত্যা করবে, নেহায়েত দায় থেকে ওই হিন্দু জিনদের সাথে ওই জিনের দল যুদ্ধ শুরু করে, তুমুল যুদ্ধ চলতে থাকে। আর এই যুদ্ধের মধ্যে সবচাইতে মর্মান্তিক ঘটনাটা ঘটে, ওই যুদ্ধের এক পর্যায়ে ওই দুটি বাচ্চা জিন, ওরাও তো নিজেদের সম্পদ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল, তখন ওই বাচ্চা জিনদের মধ্যে একটা জিন মারা যায়। এটি সবচাইতে ভয়ানক একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সুন্দর ফুটফুটে দুটি জিনের বাচ্চার মধ্যে একজনকে নির্মমভাবে হত্যা করে ফেলা হয়। যারা হত্যা করেছে ওরাও ইচ্ছা করে করেনি, তাদেরকেও বাধ্য করা হয়েছে শুধু একটা মূর্তির জন্য, শুধু মূর্তির প্রতি লোভের জন্য। মূলত বাচ্চাটিকে সাজহুজুর তার করা কোন জাদু বা প্রক্রিয়ার মাধ্যমে মেরে ফেলতে বাধ্য করেছিলেন, মানে এমন একটা কাজ করেছিলেন, একটা নির্দিষ্ট জিনকে উনি ওইটার মাধ্যম দিয়ে বারবার প্রেসারাইজ করছিলেন, ওই জিনটি যেন ওই বাচ্চার কাছে গিয়ে ওই বাচ্চাকে আক্রমণ করে, কারণ বাচ্চার হাতে ছিল ওইটা। বাচ্চাটা ঠিক যেমন ছোট বাচ্চারা তাদের প্রিয় কোনো খেলনা বুকের মধ্যে আগলে রাখে, কাউকে দিতে চায় না, ঠিক ওই বাচ্চাটিও নাকি বুকের মধ্যে আগলে রেখেছিল। আর তার আশেপাশে থাকা জিনেরা, বিশেষ করে ওর বাবা অন্য জিনেরা, তারা রক্ষা করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সাজহুজুর একটা জিনের উপর বিশেষ তন্ত্রমন্ত্র প্রয়োগ করে ওই বাচ্চার কাছে পৌঁছাতে পেরেছিলেন, মানে ওই জিনটাকে পৌঁছাতে পেরেছিলেন, তখন ওই জিনটাকে বাধ্য করেছিলেন ওই বাচ্চাটাকে আঘাত করতে, মূলত তখনই ওই বাচ্চাটা মারা যায়। আর বাচ্চা যখন মারা যায়, বাচ্চার এই মৃত্যু দেখে, নির্মম মৃত্যু দেখে ওই জিনের যে বাবা, উনি দুর্বল হয়ে পড়েন। শেষ পর্যন্ত আর একটা বাচ্চা যেন মারা না যায় এই জন্য যুদ্ধ থামিয়ে দেন, আর ওই মূর্তিটি ওই জিনের দল কেড়ে নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে সমস্ত জিনকে ওইখানে সাজহুজুর, বিশেষ করে হিন্দি জিনগুলোকে কিছুক্ষণের জন্য বন্দী করে রেখেছিলেন, পরে অবশ্য তারা মুক্ত হয়ে যায়। ওই জিনেরা যখন ওই মূর্তিটা এনে সাজহুজুরকে দেন, তারাও কান্নাকাটি করছিল যে কাজটা ভালো হলো না, আমাদেরকে দিয়ে এমন একটা কাজ তুমি করালে, এই কাজের পরিণতি যে কি হবে, আল্লাহ তোমাকে কি শাস্তি দেবেন, এটা তুমি কল্পনা করতে পারবা না। এই বলে ওই জিনেরা চলে যায় ওখান থেকে। পরদিন এই সাজহুজুর ওই মূর্তি নিয়ে একজন ব্যক্তির কাছে যান, কিছু মানে পাচারকারী আছে এই ধরনের অ্যান্টিক জিনিস যারা অনেক মূল্য দিয়ে কেনে এবং পাচার করে দেয়, বেআইনি জিনিস কেনা বেচার সাথে যুক্ত এমন একজন ব্যক্তির সাথে উনি যোগাযোগ করেছিলেন। তো দামাদামি করেন, দামাদামি তা ওইভাবে পটে না, দাম দর শেষে উনি যথারীতি বাড়িতে চলেও আসেন। তবে তখন উনি মূর্তিটা বিক্রি করেন নাই, মানে ওই দিন বিক্রি করেন নাই, আসা যাওয়ার পথে কোনো সমস্যা হয় নাই। তবে সেদিন রাত্রে স্বপ্ন দেখেন সেই হিন্দু জিন, বলছে, সাজহুজুর তুমি আমার একটা সন্তান কেড়ে নিয়েছ, আমি বেইনসাফি করব না, তোমার কোরআন দ্বারা তুমি ওটা হাসিল করেছ, আমি তোমার কোরআন দ্বারাই বিচার করব, তুমি আমার একটা সন্তান কেড়ে নিয়েছ, আমি তোমার মায়ের বুক থেকে তোমাকে কেড়ে নেব, কারণ এটা হচ্ছে তোমাদের কোরআনের ভাষায় কেসাস বলে, হত্যার বদলে হত্যা, আমি এর বেশি কিছু করব না, তোমাদের কোরআনে যেটা আছে আমি সেটাই করব, তবে আমি তোমার সন্তানদের উপর আক্রমণ করব না, কারণ তোমার সন্তান এগুলোর সাথে জড়িত নয়। আমি যদি তোমার উপর রাগের কারণে অন্যদেরকে ক্ষতি করি তাহলে পরকালে ভগবান আমাকে ধরবেন, সুতরাং আমি একাজ করব না। কিন্তু তোমাকে আমি এখনো সময় দিচ্ছি, তুমি আমার একটা সন্তান কেড়ে নিয়েছ, তারপরেও তুমি যে কাজটা করেছো লোভে পড়ে, ধরেই নিলাম তুমি লোভে পড়ে কাজটা করেছো, ভুল করেছ, তুমি যদি এখনো মূর্তিটা ফেরত দাও আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি আমার সন্তান হারার যে কষ্ট এটা ভুলে যাব, তুমি দিয়ে দাও এটা। স্বপ্নে এত অনুরোধের পরও সাজু হুজুর কোনো কথাই শোনেন নাই, তিনি এটা নিয়ে আবারও দোকানে যান, দাম দর করেন, মূর্তিটির দাম ধরা হয় 18 লক্ষ টাকা। 2006 সালে ওই মূর্তির দাম ছিল 18 লক্ষ টাকা, এত টাকা তারপর উনি বিক্রি করেন। উনি চিন্তা করেছিলেন এটা মনে হয় আরো কোটি কোটি টাকা দাম হবে, বিক্রি করব না। এরই মধ্যে একদিন ওই হিন্দু জিন সাজু হুজুরের মায়ের স্বপ্নে আসেন, আসার পরে বলেন আপনার সন্তান আমার সম্পদ এবং আমার সন্তানকে কেড়ে নিয়েছে, যদি আপনার সন্তানকে বাঁচাতে চান তাহলে আমার সম্পদ ফেরত দিতে বলেন, এটার উপর অধিকার আর কারো নাই। তো সাজু হুজুরের মা যখন এই স্বপ্ন দেখেন উনি সকালে উঠে সাজু হুজুরকে বোঝান, কারণ সাজু হুজুর তো পরিবারের কাউকে এটা বলেন নাই। তখন উনি যখন বলেছেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তুমি এরকম জিনিসটা নিয়ে আসছো, বাবা তুমি এইটা জিনিসটা ফেরত দিয়ে দাও, এটা রেখো না। মায়ের অনুরোধ সাজু হুজুর রাখেন না, কারণ লোভ মানুষকে আসলে শেষ করে দেয়। এর মধ্যে বিভিন্ন ভাবে জিনদের পক্ষ থেকে ছোটখাটো আক্রমণ হয় তার প্রতি, কিন্তু এসব থেকে উনি নিজেকে মুক্ত রাখতে পারতেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে। আর ওনার পরিবারে নানা ধরনের কলহ বিবাদ লাগা শুরু করে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে শুরু করে, আর এইসবের মধ্যেই উনি মূর্তিটির বিক্রির বিষয়ে বিভিন্ন জায়গায় দাম দর করতে থাকেন। তো একটা জায়গায় উনি দাম দর করতে যাবেন, রাতের বেলা যাবেন, এগুলো তো নিয়ে দিনের বেলা ওইভাবে বের হওয়াটা ঝামেলা, যথারীতি উনি একটা মোটরসাইকেল নিয়ে বের হন, উনি ছোট একটা মোটরসাইকেল চালাতেন। তো একটা জায়গার নাম হচ্ছে মানিককুড়ি, এই মানিককুড়ি নামক তিন রাস্তার মাথা আর কি, তিন মাথার রাস্তা বলা চলে, তিন মাথার রাস্তা পার হয়ে জোয়ানপুর নামক একটা জায়গা রয়েছে। এই জোয়ানপুর নামক রাস্তার মাঝামাঝি জায়গায় যেতে উনি হঠাৎ করে দেখেন তার সামনে একটা রাস্তার বদলে 7-7টা রাস্তা হয়ে গেছে। তিনি এমন 7টা রাস্তা থেকে হঠাৎ থমকে গিয়ে গাড়ি থামিয়ে ফেলেন। তিনি ওখানেই দাঁড়িয়ে চিন্তা করতে থাকেন কোন রাস্তা দিয়ে যায় এখন। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন বড় বড় দুটো ট্রাক আসছে। পেছন থেকে যখন আবার মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকিয়েছেন তখন সামনে দেখেন 7টা রাস্তা যে সৃষ্টি হয়েছিল হঠাৎ করে, সেই 7টা রাস্তা দিয়েই একসাথে 7টা ট্রাক আসছে, মানে প্রতিটা রাস্তা দিয়ে একটা করে ট্রাক আসছে। উনি সামনেও যেতে পারছেন না, পিছনেও যেতে পারছেন না, উনি এক জায়গায় থমকে দাঁড়িয়ে থাকেন। এমন সময় ওনার কিছু একটা সাথে অ্যাক্সিডেন্ট হয়, উনি আসলে দেখতে পাননি কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো। তখন উনি খুব আস্তে করে মোটরসাইকেল থেকে পড়ে যান, মাথার এক সাইডে খুব অল্প ব্যথা পান, এমনকি তার হাতে পায়ের কোথাও আঁচড়ও লাগেনি, কোথাও কাটেও নি। তিনি চোখ খুলে দেখেন না কোথাও কোনো ট্রাক নাই, 7টা রাস্তাও নাই, আগের মতো সামনে একটা রাস্তা। কিন্তু ওনার সাথে কোনো ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়নি, বরং আরেকটি মোটরসাইকেল ওদিক দিয়ে আসছিল, ওই মোটরসাইকেলটা খুব ধীরে ধীরে যাচ্ছিল আর রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা ছিল। সাজু হুজুরের মাথায় একটু ব্যথা লাগলো, ওই লোকটার কোনো কিছু হয়নি, বাইকটাও পড়ে যায়নি। তো সাজু হুজুর বাইকটা আবার উঠান, ওই সময় আর কোনো দিকে না গিয়ে বাড়িতে ফেরত আসেন। সাজু হুজুরের মাথায় আঘাত লাগার কিছুদিন পর ওই ব্যথা আর ভালো হয় না, উনি ডাক্তারের কাছে যান। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে তার মস্তিষ্কে পানি জমা হয়েছে, দ্রুত সেটা অপারেশন করে ভালো করতে হবে। তো উনি বাড়িতে চলে আসেন। ওই রাতে আবার স্বপ্নে ওই হিন্দু জিন তাকে দেখা দেয় এবং হিন্দু জিন তাকে বলে, সাজু হুজুর আমি তোমাকে খুব পছন্দ করতাম, তুমি অপরাধ করলেও আমি তোমাকে ক্ষমা করব, শুধু ওই মূর্তিটিকে আমাকে ফেরত দিয়ে দাও, তাহলে আমি তোমার মাথার রোগও ঠিক করে দিব। আমি আমার সন্তানের মৃত্যুকেও মেনে নিচ্ছি, কিন্তু আমার বংশ পরম্পরায় পাওয়া আমাদের এই সম্পদের কমতি আমার বংশ কিছুতেই মেনে নেবে না, কারণ এবার ছিল আমার ওই মূর্তিটাকে রক্ষা করার সময়কাল, এরপর তোমাকে বা এরপর আমাকে পরবর্তী আরো এই বংশের সন্তানকে ওই মূর্তিটি হস্তান্তর করতে হবে, আমি আমার উত্তরসূরিদের কাছে কি জবাব দিব, এত বছর ধরে আমার পূর্বপুরুষরা যে জিনিসটা নিজেদের কাছে হেফাজত করে রেখেছে সেটি আমি তো এভাবে হাতছাড়া হতে দিতে পারি না, তুমি এটা দিয়ে দাও। তো এত অনুরোধের পরও সাজু হুজুর কথা শোনেন না, তিনি তার পরিবারের কথাও শোনেন না। পরিবার তো বোঝা যায় যে সাজু এই কাজ করেছে, আর সাজু হুজুর পরিবারের সাথে এই বিষয়টা শেয়ারও করতেন যখন পরিবার বুঝে গিয়েছিল। এদিকে তো আস্তে আস্তে তার মাথার ব্যথা বাড়তে থাকে। তিনি তার পরিবার শ্বশুরবাড়ি থেকে আর্থিক সহায়তা নিয়ে ঢাকা থেকে মাথার অপারেশন করিয়ে আনেন। তো বেড রেস্ট থাকা অবস্থায় এক রাতে তার পিঠের মধ্যে বিশাল একটা ফোড়ার মতো বের হয়। তারপর দিন আবার দুই কোণে ফোড়া বের হয়। এভাবে রাতারাতি কোনো কারণ ছাড়াই অনেকগুলো ফোড়া বেরিয়ে তার পুরো শরীর ঢেকে যায়। আর ফোড়াগুলো দেখে মনে হতো কোনো কিছু খামচি মেরে ঘা তৈরি করেছে। তো এই যে সব বিষয় হতে থাকে, এর মধ্যে সাজু হুজুর কিন্তু চিন্তা করেছেন যে উনি ভালো হয়ে যাবেন, উনি কাউকে এই মূর্তির বিষয়ে এই বিষয়টা বলতে চান না যে ওই মূর্তিটা উনি কোথায় রেখেছেন। শুধু ওনার স্ত্রী একবার ওই মূর্তিটা দেখেছিলেন, কিন্তু কোথায় রেখেছেন এই বিষয়টা উনি কাউকে বলেননি। তো এর মধ্যে কি হয়, সাজু হুজুর বাকরুদ্ধ হয়ে যান, মানে উনি ওনার কথা বলার ভাষা হারিয়ে ফেলেন, উনি আর কথা বলতে পারেন না। এইসব দেখে সাজু হুজুরের মা বারবার ওই পুকুরের সামনে রাতের বেলা গিয়ে কান্নাকাটি করত আর অনুরোধ করত তার ছেলেকে ছেড়ে দিতে। এরকম কয়েকদিন হওয়ার পর সেই হিন্দু জিন সাজু হুজুরের মায়ের স্বপ্নে আসে এবং এসে বলে, আপনি সাজুর মা, আমি আপনাকে সম্মান করেই বলছি, ও আমার সন্তানকে হত্যা করেছে, তবুও আমি ওকে ক্ষমা করব, কিন্তু ও আমার বংশের যে সম্পত্তি নিয়ে গেছে সেটা আমাকে ফিরিয়ে দিক, ও সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। তো যাই হোক, এই সাজু হুজুর এত কষ্ট করেও কিন্তু ওই মূর্তিটি বিক্রি করতে পারেন নাই। আর উনি এই বাকরুদ্ধ হওয়ার আগে, বিশেষ করে ওই টিউমার বা ফোড়া হওয়ার আগে, উনি যে কাজটি করেছেন, উনি কবিরাজি প্রক্রিয়ার মাধ্যমে খুব শক্ত বন্ধন দিয়ে ওই মূর্তিটি কোথাও লুকিয়ে রেখেছিলেন যাতে করে কোনো মানুষ বা জিন ওটাকে নিতে না পারে। আর এরপরে যখন উনি বাকরুদ্ধ হয়ে যান আর বিছানায় পড়ে যান, উনি তো চলাফেরাও করতে পারছেন না আর কথা বলতে পারছেন না, যার কারণে ওই জিনিসটা কোথায় রেখেছেন ওটা তো উনি আর বলতে পারছিলেন না। তো উনি এইভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন বেশ কিছুদিন, প্রায় 15 দিনের মাথায় উনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরের দিন রাতের বেলা সাজু হুজুরের মা আবার রাতের বেলা ওই পুকুরের সামনে গিয়ে কান্নাকাটি করেন, বলেন, আমার সন্তান তো খুব কষ্টে মারা গেল, দয়া করে আমার পরিবারের আর কোনো ক্ষতি আপনি করবেন না। তখন কিন্তু ওই গায়ে বিভাবে আওয়াজ আসে, এবার আর স্বপ্নে না, যে তোমরা মানুষ খুবই নিম খারাপ, সামান্য একটা সম্পদের জন্য তোমরা আমার পরিবারকেও শেষ করে দিয়েছ, আমার সন্তানের জীবন শেষ করে দিয়েছ, আমার বংশের হাজার হাজার বছরের গৌরব ঐতিহ্য শেষ করে দিয়েছ, এখন ওই জিনিসটা যদি শুধু ফেরত দাও তাহলেই আমি আমার বেঁচে থাকার অবলম্বনটা পাব, আমার পরবর্তী বংশধররাও আমাকে কাপুরুষ বলবে না, কিন্তু ওই জিনিসটা আমি নিতে পারছি না, আর আমি বলতেও পারি না, কোনো জিনও বলতে পারে না ওই জিনিসটা সাজু হুজুর কোথায় রেখেছে। তো সাজু হুজুরের মা, সাজু হুজুরের পরিবার অনেক খুঁজেছিলেন ওই মূর্তিটা, কিন্তু কোথাও পাইনি, কোথায় রেখেছিলেন সাজু হুজুর ওই জিনিসটা শুধু সাজু হুজুরই জানতেন আর আল্লাহ তাআলা জানতেন। উনি এমন এক বন্ধনী দিয়ে ওই মূর্তিটা লুকিয়েছিলেন, আশেপাশে থাকা কোনো জিনেরাও, হয়তো বা তার কারিন জিনও এটা টের পায়নি, হতে পারে, নির্দিষ্ট করে বলা মুশকিল, তা না হলে তো কোনোভাবে জিনেরাই তথ্য পেয়ে যেত। সাজু হুজুরের পিতার নাম মোহাম্মদ লাজি, সাজু হুজুরের স্ত্রী এবং সাজু হুজুরের মা এখনো বেঁচে আছেন। আর এই ঘটনার সত্যতা এই ইয়ামনিয়াপুর, তারপর মেহেদি হাসান মামা ওনারা নিশ্চিত করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেহেদি হাসান মামাকে এবং ইয়ামনিয়াপুকে, ওনারা অনেক কষ্ট করে ঘটনাটি পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলে সাজু হুজুর যে মারা গেলেন, এত কষ্ট পেয়ে মারা গেলেন, কি মনে হয় আপনাদের কাছে, তিনি কি তার যোগ্য শাস্তিটা পেয়েছিলেন? আমার তো মনে হয় উনি ওনার যোগ্য শাস্তিটাই পেয়েছিলেন, কারণ উনি একজন আলেম মানুষ, উনি একটা মূর্তির লোভে এমন বিদ্যা প্রয়োগ করতে থাকেন যেটা একটা মুসলিম হয়ে সেটা করা শোভনীয় নয়। উনি কুফুরি বিদ্যা, জাদুবিদ্যা প্রয়োগ করতে থাকেন, জিনদেরকে বাধ্য করেন ওই মূর্তিটা আনার জন্য, এবং সেটা আনতে গিয়ে যুদ্ধে একটা যিনি সন্তানও মারা যায়। তারপর সাধু হুজুরের কি পরিণত হলো সেটা তো আপনারা কর্ণে শুনলেন। লোভ এমন একটা জিনিস মানুষকে একদম শেষ করে দেয়, সব শেষ করে দেয়, মানুষের হিতাহিত জ্ঞানটাও থাকে না, পরকালের ভয়, ইহকালের ভয় সব ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে এই লোভ থেকে বাঁচিয়ে রাখুন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করে আপনাদের মতামত লিখতে ভুলবেন না। আর এই ঘটনাটি নিয়ে আপনাদের মূল্যায়নটাও অবশ্যই আমরা জানতে চাই। এখানে কাকে দোষী মনে হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandaholworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমরা কোনো ভয়েস কল, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার কলে বা মোবাইল কলে যে কোনোভাবেই হোক, শুধু ইমেল ছাড়া কোনোভাবে ঘটনা নিতে পারি না, এটা আমাদের একটা সীমাবদ্ধতা। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে ইমেলই করবেন। আর আমাদের গ্রুপ রয়েছে আফনান্দা হল ওয়ার্ল্ড নামে এবং পেজ রয়েছে আর সেটার নাম আফনান্দা হল ওয়ার্ল্ড। এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের এই ঘটনা যারা শুনলেন অবশ্যই এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক, আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা কিন্তু আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে মানুষদেরকে জানাতে পারেন যে এখানে আমরা ভয়ের ঘটনাগুলো প্রচার করি এবং সত্য ভয়ের ঘটনা প্রচারে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবসময় হয়তো বা পারি না, কারণ আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে, সব জায়গায় গিয়ে সব ঘটনার সত্যতা আমরা নিশ্চিত করতে পারি না। এই অক্ষমতাটাও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় লিসেনার্স, আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরো একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হচ্ছি রাত 10:59। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান্দা হল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।